শুভ সন্ধ্যা। আজ সোমবার 3রা ডিসেম্বর 2018 সাল, বাংলা 19শে অগ্রহায়ণ, 1425 বঙ্গাব্দ। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় এফএম ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শ্রোতা বন্ধুরা, আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, সম্প্রতি ক্যানবেরাতে কাব্য কথন নামের একটি সাংস্কৃতিক দল আত্মপ্রকাশ করেছে। এটি একটি ভিন্ন ধারার সাংস্কৃতিক দল, যাদের মূল কাজ কবিতা ও গান নিয়ে নিরীক্ষা। কাব্যকথনের উদ্বোধনী অনুষ্ঠান কথা কবিতা ও সুর গত 17ই নভেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিত। আমরা আজকের অনুষ্ঠানে তাদের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু রেকর্ডকৃত অংশ আপনাদের শুনব।
দর্শক শ্রোতা, আজ মঞ্চে আপনাদের সামনে উপস্থিত আছে অমিত, আশা, সাদিয়া, বুশরা, শ্রাবণী, রাজীব এবং আমি বিপ্লব।
এবং আমাদের শব্দ নিয়ন্ত্রক হিসেবে আছেন তপন। অমিত এবং আশরাফ আছেন আমাদের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে। দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজ উপস্থিত আছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মোহাম্মদ সুফিয়র রহমান। আমার জানা মতে তিনি অত্যন্ত সংস্কৃতিমনা। আমি বিনীতভাবে অনুরোধ করব মান্যবর রাষ্ট্রদূতকে মঞ্চে এসে কাব্যকথনের শুভ উদ্বোধন ঘোষণা এবং তার শুভেচ্ছা বক্তব্য পেশ করবার জন্য।
উপস্থিত ছুটি শুভ সন্ধ্যা। বিপ্লব যেমনটি বললেন, আমি আসলে কোনো কাব্য বিশারদ নই, কোনো সঙ্গীতজ্ঞ নই। তারপরেও আমাকে এখানে দুটি কথা বলার জন্য যে আপনারা এখানে ডেকেছেন তার জন্য ধন্যবাদ। বক্তব্য শুরুতে আমি আজকের এই মনজ্ঞ সন্ধ্যা আয়োজনের জন্য এবং তার মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠানের জন্ম যে হচ্ছে সেই শুভক্ষণে যারা উপস্থিত আছেন, যারা এসে উৎসাহ দিচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা বাঙালি, বাঙালি হিসেবে আমাদের একটা আলাদা পরিচয় আছে। এ কথাটা আমি বারবার বলি এবং বিভিন্ন ভাবে ঘুরিয়ে বলি। এখানে আমি যেভাবে বলতে চাই সেটা হলো এরকম, সব জাতির একটা ইতিহাস আছে। সে জাতির গঠনে, মননে, চয়নে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো সবগুলো জাতির যেভাবে একটা করে ইতিহাস আছে, সক্রিয় একটা ইতিহাস আছে, আমাদেরও একই ধরনের একটা সক্রিয় ইতিহাস আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটা হয়েছে, সেটা হলো ভাষার ভিত্তিক। এই ভাষার মধ্যে কিন্তু আমাদের সমস্ত দুঃখ, বেদনা, সংগ্রাম সব কিছু কিন্তু এই ভাষার মধ্যে এসে বিলীন হয়ে গেছে। এই ভাষার ভিত্তির উপরে গড়ে উঠেছে আমাদের এথনিসিটি। সেই এথনিসিটির কারণে কিন্তু আমরা গর্বিত এবং সেই এথনিসিটির কারণেই আমরা অসাম্প্রদায়িক। সেই কারণে কিন্তু আমাদের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেটা আমাদের গর্বিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আমরা সেই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, সেটা নিয়ে খুবই গর্বিত। আমাদের ইকোনমিক ইন্ডিকেটারে আমাদের যে উন্নয়ন, সেই তুলনায় সংস্কৃতির ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে আমাদের অনেক বেশি উৎকর্ষতা আছে। সে বিষয়ে আমরা গর্বিত হতে পারি এবং সেই গর্বের জায়গাটা থেকে যদি আমি দেখি যে আজকে সুদূর অস্ট্রেলিয়াতে, ক্যানবেরাতে যারা সংস্কৃতি সেবা করছেন, বাংলা সংস্কৃতি তার প্রচার এবং প্রসারে কাজ করছেন, তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তা আমি খুশি যে ক্যানবেরাতে এই জিনিসটার একটা অভাব ছিল। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে প্রতিষ্ঠান জন্ম হচ্ছে, তার পরবর্তী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেই অভাবটা দূরীভূত হবে, এ আমার স্থির বিশ্বাস। এই মনজ্ঞ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার তরফ থেকে এবং একই সঙ্গে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূত আপনার মূল্যবান বক্তব্যের জন্য। দর্শক শ্রোতা, চলুন কবিতায় ফিরে যাওয়া যাক। আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ে একরাশ কালো কালো ধোঁয়া, কুন্ডুলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিম করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম।
সবাই আতঙ্কে রায়ত লাগছে, রায়ত লাগছে, রায়ত লাগছে
বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের জ্বালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজটা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমার, স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন। দর্শনায় আমাদের বাস্তবে একটা ওলট পালন এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশন। তারপর ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে সাড়ে তিন হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11B নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, আমি যার মুখে তখনও নোয়াখেলা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলত, বাঙালো রক্ষাইল ভাড় ভাঙিল পয়সা দিল না, সেই আমি চারিদিকে ওই টিটকেরির ভয়ে নিজের বাগাল পড়াকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, তখনই আমার জন্মভূমি থেকে বাবা একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি? বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথার কায়দা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্থ অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায়, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি গিয়ে আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়ায়। আমি এক সাহিত্য কোম্পানির এক নামি অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলে মেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না, মাতৃভাষায় কয়েকটা নাই। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভিতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভিতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে কুমড়ে কুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন শিকড়বিহীন চির বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে, টন টন করে ওঠে, টন টন করে ওঠে।
বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা চার ঘর ভাড়া দিচ্ছিলাম। সিঁড়ির কোনায় মুহূর্তের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল, ও যেমন পারত আর কি, অমনি শিখাটা চেঁচামেচি শুরু করে দিলে, লজ্জা করে না আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন, শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসত। আমার মায়ের একটা জার্মান ব্রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা টিউশন ছেড়ে যেদিন ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন, আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, ওটা কেউ না মা, ওটা শিখাবে। মা দ্রুত ঘাট করে বললে, আল্লাহ, ওদের নাম রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ সবার। তখন স্কুলে ভর্তি হইনি, হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের বাড়ির দেওয়ালে। সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব হনুমান বুকচিরে রামসীতার ছবি দেখাচ্ছে, এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবা নীল পকলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের উপর থেকে বার করলেন এমব্রয়ডারির বই, প্রজাপতি গোলাপ এসবের পরে একটা দাঁড়িওয়ালা মুখ, ইনিই হলেন রবীন্দ্রনাথ। মার হাতে সুতোয় কালো কাপড়ের উপর সাদা সুতোয় ফুটে উঠেছিল রবীন্দ্রনাথ। আমার মা পূর্ব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন। মাকে বিয়ের পাত্র হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসিমশায়। গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামি, কি গাবো আমি, কি শোনাবো। মা রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দর্শন দিয়েছেন, উনি কবি নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মা আর বোন কদিন ছিলাম। পিসিমশের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামোফোন ছিল, 78 আরপিএম এর রেকর্ড বাজিয়ে পিসিমশের হাতল ঘুরিয়ে শোনাতেন টাইগার, কানুন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনো হঠাৎ টাইগার বা কানুন দেবী শুনলে সামনে ভাসে মার ময়ূর পঙ্খী শাড়ি, পিসমশাইয়ের বাড়ি নিন, কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, চামের হলুদ টিকিট, লোকসেবা কাগজ, লক্ষ্মীকে লুচির সুখান, আর পিসিমশাইয়ের আলমারিতে দেখা চকলেট রঙের বিশ্বভারতী প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাগুলি। মা আলমারি খুলে একটা মোটা বই বের করেন, তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইয়ের মধ্যে আমার কিশোরের আমাদের ছোট নদী চলে আছে বাকি কবিতাটি রয়েছে। আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম, ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা লেখা রয়েছে, প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম, মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, তারপর বললেন, এই আলমারিতে যত বই সব বই রবীন্দ্রনাথের, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি, গুনে দেখি 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি, তখন টের পাই চারিদিকে ঢাক বাজছে, কাসর বাজছে, উঠছে কেউ যেন পুজো করছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ করকুট হয়ে আছে। তখন শুক্রবার নাটক শোনার চল ছিল, স্কুলে গিয়ে শুনলাম ডাক হবে, আমাদের রেডিও ছিল না, শিখারের ছিল। শিখারের ঘরে এবারই ওখানে থেকে বলছিলাম বাচ্চা কুলি করে প্রি শুক্রবার 8টা বাজতে পাতে হাজির হয়ে যেত শিখারের ঘরের বারান্দায় অন্ধকার সাথে। সেদিন জানলার ধারে বসেছিলাম আমি আর মা, সে থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা, সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকত। আমি যখন ক্লাস ফোরে বৃত্তি দেব, আমার মেজু কাকাও তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন, কাকা অনেক রাত অব্দি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি, যুদ্ধ লেগেছে ব্ল্যাক আউট। কাকা মানে একটা খাতার তলা থেকে বার করলেন খুচিত পাশা, আমায় বললেন শোন, তারপর অনেক রাত পর্যন্ত করলেন। এরপর থেকে সাইরেনের শব্দের মধ্যে আমি শুনতে পেতাম মেশিন গানের চিৎকার, মেজু কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, এই তিনটি পিয়েস্তা, পুজোর ভালো জামা, রবিবারে মাংস। মেজু কাকা একটা সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বলে, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘুমটা খসে পড়ছিল। মেজু কাকা আমার কাকামণি, ইঞ্জিনিয়ার হবার পর এক বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন, 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজু কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন, যদি মরে যাই অনেক ফুল দিস আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল, মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিলেন,
এবার আপনাদেরকে নিয়ে যাব ভিন্ন একটা মেজাজে। শুধু আমন্ত্রণ জানাচ্ছি এবারের পরিবেশনা প্রেম পর্বে। প্রেম ছোট্ট একটি শব্দ, কিন্তু এরই মাঝে জড়িয়ে রয়েছে কত না শব্দ, কত না বাক্য, কত আবেগ অনুভূতি। চিরন্তন সদা শাশ্বত এই প্রেম একেবারে কখনো জীবনে আসেনি এমন মানুষটি বিরল। দিনক্ষণ দেখে যেমন প্রেম আসে না, তেমনি প্রেম মানে না কোনো জাতি, বর্ণ, ধর্ম কিংবা বয়সের ভেদাভেদ। আর তাই তো আমরা দেখতে পাই সুষম প্রেম, অসম প্রেম, কোনটি পরিণত, কোনটি অপরিণত। কখনো প্রেম আসে স্বরূপে, কখনো বা নিঃশব্দ নীরবে। দর্শক শ্রোতা, শ্রাবণী আপনাদেরকে আগেই বলেছে প্রেম পর্বটি আমরা সাজিয়েছি দুটি অংশে। শুরু করছি প্রেমের প্রথম অংশ। এই অংশটি গাঁথা হয়েছে যে কবি, শিল্পী এবং গীতিকাদের নিয়ে। তারা হলেন গৌরী প্রসন্ন মজুমদার, তসলিমা নাসরিন, রুজ মোহাম্মদ শহীদুল্লাহ, সৃজা ঘোষ এবং আয়ুব বাসুকে নিয়ে। আসুন।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল bangla@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শুভরাত্রি।